আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে। আরো জানতে শুনুন sbs.com.au/bangla। অস্ট্রেলিয়ার ম্যাকোরি ইউনিভার্সিটি তাদের 498তম কাউন্সিল সভায় প্রফেসর এম রফিকুল ইসলামকে এমিরেটস অধ্যাপক উপাধি প্রদান করেছে। এই প্রবাসে তিনি প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কোন শিক্ষাবিদ এই বিরল সম্মানে ভূষিত হলেন। তার শিক্ষকতার রিসার্চ ও বিশ্ববিদ্যালয়ের প্রতি আনুগত্য তাকে এই উপাধি পেতে সাহায্য করেছে। অস্ট্রেলিয়া আসার আগে তিনি বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান ছিলেন। পরবর্তীতে তিনি ম্যাকোরি ইউনিভার্সিটির ডিন ও রিসার্চ প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তাছাড়াও তিনি পিএইচডি প্রোগ্রামের ডাইরেক্টর ও পিএইচডি কমিটির চেয়ারম্যান ছিলেন। প্রফেসর রফিক প্রায় 30 বছর ধরে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। এই বিশ্ববিদ্যালয়ে তিনি একবার শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদাও পেয়েছিলেন। আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি প্রফেসর এম রফিকুল ইসলামকে তার সম্পর্কে আরো কিছু জানতে। প্রফেসর এম রফিকুল ইসলাম, এসবিএস বাংলায় আপনাকে স্বাগতম, সেই সাথে আপনার এই বিরল সম্মান প্রাপ্তিতে আমাদের অভিনন্দন। এই সম্মান প্রাপ্তিতে আপনার অনুভূতি কি আমাদের একটু বলবেন কি?
ধন্যবাদ। এসবিএস বাংলা প্রোগ্রাম এবং তার অগণিত শ্রোতাদেরকে আমি ধন্যবাদ জানাই। এটাকে আমি একটা ব্যক্তিগত প্রাপ্তি হিসেবে, ব্যক্তিগত অর্জন হিসেবে দেখছি। আমি অত্যন্ত আনন্দিত এই কারণে যে ইউনিভার্সিটি অথরিটি আমার দীর্ঘ দিনের সার্ভিস, বিশেষ করে শিক্ষকতা, গবেষণা এবং পিএইচডি প্রোগ্রাম পরিচালনাকে রেকগনাইজ করেছে। এটাকে আমি একটু স্পেশাল ভাবে দেখি এই জন্যই যে আমার ম্যাকোয়ারি বিশ্ববিদ্যালয়ের অসংখ্য কলিগদের যে সবাই পারফর্ম করে, তার ভিতরে আমার পারফরমেন্সকে ইউনিভার্সিটির এক্সিকিউটিভ, বিশেষ করে ভিসি, ডেপুটি ভাইস চ্যান্সেলর, তারা রেকগনাইজ করেছে এবং সেখান থেকে সেটা ইউনিভার্সিটির হাইয়েস্ট কমিটি পর্যায়ে গিয়েছে, যেটা আমরা বলি ইউনিভার্সিটির একাডেমিক সিনেট। তারা লেখাপড়া সংক্রান্ত, গবেষণা সংক্রান্ত সমস্ত কিছু সর্বোচ্চ কমিটি, তারাও সেটাকে সর্বসম্মতিক্রমে গ্রহণ করেছে এবং তারপরে ইউনিভার্সিটির যেটা আলটিমেট পরিচালনা কমিটি, ইউনিভার্সিটি কাউন্সিল, যারা ভিসিকেও নিয়োগদান করে, তারা আমার এই অবদানকে সর্বসম্মতিক্রমে গ্রহণ করেছে। এদেরকে আমি একটা সেলফ স্যাটিসফ্যাক্টরি অর্জন হিসেবে দেখি এবং আমি খুশি যে ইউনিভার্সিটি আমাকে আমার যে সার্ভিস, যা আমি টু দি বেস্ট অফ মাই অ্যাবিলিটি অ্যান্ড জাজমেন্ট গত 30 বছর পারফর্ম করেছে, এটাকে তারা রেকগনাইজ করেছে। এর আগে অবশ্য আমি 2013 সালে শ্রেষ্ঠ পিএইচডি পরিচালক এবং সুপারভাইজার হিসেবে পুরস্কৃত হয়েছে এবং 2016 সালে ভাইস চ্যান্সেলর আমাকে আমার দীর্ঘদিনের অবদানের জন্য সার্টিফিকেট দিয়েছেন, রেকগনাইজ করেছেন। এগুলো সব মিলিয়ে আমার মনে হয়েছে আমার এই অধ্যাপনা একটা ফুলফিলিং এক্সপিরিয়েন্স হিসেবে আমি দেখি।
আপনি বলছিলেন যে এটা আপনার একটা ব্যক্তিগত সন্তুষ্টির জায়গায়, কিন্তু আসলে এটা বাঙালি কমিউনিটিকে, প্রবাসী বাংলাদেশীদেরকে অনেক সম্মানিত করেছে। আপনাকে যেমন সম্মানিত করেছে, তেমন প্রবাসী বাংলাদেশীদের সম্মানিত করেছে। প্রফেসর এম রফিকুল ইসলাম, আপনি দীর্ঘ সময় ধরে অধ্যাপনা করছেন, এই দীর্ঘ সময়ে আপনার অভিজ্ঞতা সম্পর্কে কিছু বলবেন কি?
হ্যাঁ, জীবনে আমি অন্য কোনো চাকরি করিনি। ইউনিভার্সিটি থেকে পাশ করার পরই আমি, ইনফ্যাক্ট রেজাল্ট হবার দুদিন পরে আমি লয়ের শিক্ষক হিসেবে রাজশাহী ইউনিভার্সিটিতে যোগদান করেছি এবং সেই থেকে আজ তক এই শিক্ষকতা পেশাতেই আছি। আমি এই পেশাকে চরম ভাবে ভালোবাসি এবং এই পেশা আমি আমাকে অনেক কিছুই করতে এনকারেজ করেছে। এই পেশার সব থেকে যেটা আমার কাছে ভালো মনে হয়েছে, যেটাকে আমি এনজয় করেছি, সেটা হচ্ছে ফ্রিডম অফ থট এন্ড ফ্রিডম অফ এক্সপ্রেশন। আপনি যদি ইনফরমেশন বেসড, আর্গুমেন্ট বেসড যুক্তিতর্ক দিতে পারেন, তাহলে সব রকমের যুক্তিতর্ক, সবকিছু রুম, সবকিছু বলার মতো সুযোগ এই পেশায় আপনার আছে। আর তাছাড়াও বিদেশে শিক্ষকতার একটা বড় অভিজ্ঞতা, যে লয়ের যেসব ছাত্র তারা তো অত্যন্ত মেধাবী ছাত্র, তার মানে এই না আমি বলছি অন্যরা মেধাবী নয়, আমি যেগুলো পেয়েছি তারা খুবই মেধাবী এবং তাদের বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা আপনারা নিশ্চয় হয়তো জানেন। আপনারা আমরা এখন অবশ্য সেই সিস্টেম নেই, আমার সময় আমরা করিয়েছি থ্রু ডায়লগ, টিচার এবং ছাত্রদের ভিতরে ডায়লগের মাধ্যমে টিচিং করা হতো, তাতে আমি আমারও জ্ঞান যেমন সম্প্রসারিত হয়েছে তাদেরও হয়েছে, ছাত্রদের দ্বারা আমি উপকৃত হয়েছি, আমার বিভিন্ন ডিসকাসে আমি সেটাকে একনলেজ করেছি। গিভ অ্যান্ড টেক প্রসেস সব মিলিয়ে আমার অভিজ্ঞতা অত্যন্ত প্লেজেন্ট, এবং জীবনে যদি আবার আমাকে কোনো চাকরি করতে হয় আমি হয়তো শিক্ষকতাকেই প্রাধান্য দেব।
অস্ট্রেলিয়া আসার আগে আপনি বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান ছিলেন, সেখানে অধ্যাপনাও করেছেন, তো দু দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে কোনো পার্থক্য কি আপনি খুঁজে পেয়েছেন?
আমি তো লয়ের শিক্ষক, আপনি বেসিক লয়ের বেসিস যদি অরিজিন যদি ধরেন তাহলে অস্ট্রেলিয়ান ল এবং বাংলাদেশি ল এর ভিতরে কোনো তফাৎ নেই, কারণ দুটোরই বেস হচ্ছে ব্রিটিশ, যেটাকে আমরা বলি কমন ল সিস্টেম। আর আমি ইন্টারন্যাশনাল ল শিক্ষক ছিলাম, আমি ইন্টারন্যাশনাল ল তো বোঝেন সমস্ত দেশে একই রকমই, সেদিক থেকে আপনার কন্টেক্সচুয়ালি হয়তো কোনো ডিফারেন্স নেই, কিন্তু অপারেশনের যে মোড়, শিক্ষক শিক্ষার যে মোড়, তাতে বিরাট তফাৎ রয়েছে। বাংলাদেশে আমি যে জিনিসটি উপলব্ধি করি বাংলাদেশে, সেটা হচ্ছে এখানে একটা সিস্টেমিক সমস্যা রয়েছে, সেটা মেইনলি রিক্রুটমেন্ট, অ্যাকাউন্টেবিলিটি, এইসবের ইস্যু আছে। তাছাড়াও ধরেন গুণগত দিক থেকে চিন্তা করলে আমি আমি দেখতে পাই যেটা ইম্পর্টেন্ট জিনিস, এটা আমি ইউজিসির এক্সটার্নাল, বাংলাদেশ ইউজিসির এক্সটার্নাল কনসালটেন্ট একটা কমিটি, আমি মাঝে মাঝে এসব ওপিনিয়ন দিয়েছি যে ইম্পর্টেন্ট থিং স্ট্যান্ডার্ড হঠাৎ করে আসবে না। স্ট্যান্ডার্ডের মেইন জিনিস হচ্ছে কি পড়ানো হচ্ছে এবং কে পড়াচ্ছে, এই দুটো জিনিসের উপর আমি অনেক গুরুত্ব দিয়েছি, যেটা আমার মতে অত্যন্ত দরকারি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে। এতে হয়তো শিক্ষকদের যেমন মানসিক চিন্তা ভাবনা এসবের পরিবর্তন ঘটাতে হবে, তেমনি ভাবে সরকারকেও হয়তো এগিয়ে আসতে হবে, কারণ বাংলাদেশের এডুকেশনের বাজেট আপনারা নিশ্চয়ই সম্প্রতি দেখেছেন 197টা কান্ট্রির জিডিপি, যেটা 197 টোটাল কান্ট্রিজ অফ দি ওয়ার্ল্ড এর বাজেট, এডুকেশন অ্যাভারেজ জিডি বাজেট হচ্ছে 4.5% অফ জিডিপি, আর বাংলাদেশের হচ্ছে 1.3 অনলি, হুইচ ইজ লেস দেন 182 কান্ট্রিজ ইন দি ওয়ার্ল্ড। সুতরাং পয়সারও এখানে একটা রিসোর্সের একটা ফ্যাক্টর আছে, যেমন তেমনি ভাবে আমি মনে করি শিক্ষকদের মন মানসিকতার কিছু পরিবর্তন আনা দরকার, এটাকে রিসার্চ ওরিয়েন্টেড করা দরকার, কারণ শুধুমাত্র টেক্সট বুক পড়িয়া নিজের অর্জিত জ্ঞান অনেক আগে যেতে আপনি করেছেন সেগুলো দিয়ে বর্তমানে ইস্যু পড়ানো সম্ভব নয়। আমি দেখেছি অনেক কিছুই আছে, আমি এখনো বেশ কয়েকটা ইউনিভার্সিটির সঙ্গে ইনভলভ, প্রতি বছরই আমি যাই, এবছরই আমার যাওয়া হয়নি শুধু এই করোনার কারণে, কিন্তু একটা তফাৎ রয়ে গেছে সিলেবাস এবং এবং টিচিং অ্যাপ্রোচ, এগুলো হয়তো ক্রমশ কিছু কিছু উন্নতি দরকার, এগুলোই আমি দেখি মোটামুটি।
আইনের একজন অধ্যাপক ছাড়াও আপনি বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিমাণ আইন বিষয়ক গবেষণা ও সাহিত্য প্রকাশ করেছেন, তো এগুলো কেন করেছেন বা এই সম্পর্কে কিছু বলবেন কি?
এগুলো পিছনে তো অনেক বড় একটা ব্যাকগ্রাউন্ড আছে, কারণ আমি অরিজিনালি ইকোনমিক্স এর ছাত্র, আর 71 বাংলাদেশে যা ঘটে গেছে তখন জাতিসংঘে যেসব জিনিস ঘটছিল সেগুলো আমার মনকে নাড়া দিয়েছিল, বিশেষ করে আভ্যন্তরীণ ব্যাপার ইস্যুটা, ইন্টারনাল অ্যাফেয়ার্স। তো সে সময় আমি ঠিক করেছিলাম যে একটা দেশ যদি তার জুরিসডিকশনের ভিতরে, তার টেরিটোরিয়াল এরিয়ার ভিতরে সাধারণ তার নাগরিকদের এইভাবে ট্রিট করতে পারে, এবং ইন্টারন্যাশনাল ল যদি সেটাকে এন্ডোর্স করে বা প্রোটেক্ট করে, দেয়ার মাস্ট বি সামথিং রং সাম হায়ার। ওই দিন থেকেই আমার ইয়ে ছিল যে আমাকে ইন্টারন্যাশনাল ল কে উদ্ঘাটন করতে হবে, এবং আপনি বলতে পারেন আমি ইন্টারন্যাশনাল ল একদম, ইনফ্যাক্ট গত বছর চায়নাতে আমি একটা বিষয় বক্তৃতা দিয়েছিলাম, সেখানে একটা আমেরিকান প্রফেসর আমাকে বলেছিল ইউ আর এ রিবেলিয়াস লয়ার। তো আমি লয়ের অনেক ভালো দিক আছে, আমার অভ্যাস হচ্ছে বা আমার আমার অবজেক্টিভ হচ্ছে লয়ের অন্ধকারের দিকটাও তুলে ধরা, এতে আমার লয়ের এগেনস্টে এর বিরুদ্ধে কিছু করছে সেটা নয়, আমার এর পিছনে একটা রিফর্মিস্ট পার্সুট আছে যে আমি ল কে সময় উপযোগী করতে চাই। একটা ল একসময় সৃষ্টি হয়েছে, সেটা টাইমের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেটার পরিবর্তন ঘটানো দরকার, যার ফলে যেমন আমি ইন্টারন্যাশনাল তে আমার মেজর আর্গুমেন্ট হচ্ছে ইন্টারন্যাশনাল ল তো আসলে ব্রিটিশ ল, হাউ ক্যান ইট বি মেড মোর ইউনিভার্সাল এন্ড লেস ইউরোসেন্ট্রিক। আমি এইসব জিনিস যখন যেতে হয় তার উপর লেখার চেষ্টা করি। এই করতে করতে তিলে তিলে অনেক কিছুই হয়ে গেছে আর কি। তো বেসিক্যালি আমার আমার এটাই হচ্ছে আমার অবজেক্টিভ।
তো আপনার বই লেখা ছাড়া অবসর সময় আপনি আর কি করেন?
অবসর সময় আমি গার্ডেনিং করি। আমার আমি গার্ডেনিং অনেকটা অ্যাডিক্টেড। আমি ফুলের বাগান করি, কিছু সবজি বাগান করি, গান শুনি, অনেক সময় সিনেমা দেখি। এগুলো মেইনলি রিক্রিয়েশনাল থিং হিসেবে আমি আমি নিয়েছি।
আপনার সময়টাকে, অবসর সময়টাকে কাজে লাগান। এই প্রবাসে বেড়ে ওঠা আগামী প্রজন্মের জন্য আপনি কি কোনো বার্তা দিতে চান?
আমি মনে করি যেটা আমি লাইফে ফলো করেছি সেটা হচ্ছে, যেটা আপনারা সবাই জানেন, এটা শুধু ওয়ার্ড নয়, এর একটা প্র্যাকটিক্যাল ম্যানিফেস্টেশন আছে, সেটা হচ্ছে হার্ড ওয়ার্ক। দেয়ার ইজ নো সাবস্টিটিউট ফর হার্ড ওয়ার্ক। হার্ড ওয়ার্কের কোনো বিকল্প নেই। এবং আমি আমার অফিস, ইউনিভার্সিটি এবং এখানে একটা পোস্টার সবসময় ফলো করি আমার বাস্তব জীবনে, সেটা হচ্ছে হার্ড ওয়ার্ক বিটস ট্যালেন্ট ওয়েন ট্যালেন্ট ডাজন্ট ওয়ার্ক হার্ড। আমি এটাকে মনে প্রাণে বিশ্বাস করি এবং নিজের জীবনে কাজে লাগানোর চেষ্টা করেছি। আমি ইয়ংদেরকে এতে বলতে চাই যে কোনো কাজই করুক, প্রাইমারি স্কুলের শিক্ষা থেকে শুরু করে চাকরি জীবন, আপনি যে কাজই করতে যাবেন এটা একটা চ্যালেঞ্জ হিসেবে আপনাকে নিতে হবে। যখনই আপনি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেবেন, এর কিছু অসুবিধে থাকবে, কিছু সুবিধে থাকবে, কিছু ডিফিকাল্টি থাকবে, কিছু অপরচুনিটি থাকবে। আপনি যদি অপরচুনিটিটাকে হাইলাইট করেন এবং সেটাকে কাজে লাগানোর চেষ্টা করেন, তাহলে দেখবেন আপনার অপরচুনিটি যত বেশি আপনি কাজে লাগাতে পারছেন, ডিফিকাল্টি করসপন্ডিংলি ততটা কমে যাচ্ছে। আস্তে আস্তে যেটুকু থাকবে সেটা সেডিমেন্টেড হয়ে যাবে। এবং এইটা মেজারমেন্ট করার একমাত্র পথ হচ্ছে আপনাকে নিজকে জিজ্ঞাসা করতে হবে, ডু ইউ লাভ ইউর জব, ডু ইউ এনজয় ইউর জব। যদি এই দুটোর আনসার আপনার ইয়েস হয়, তাহলে বুঝবেন হ্যাঁ, ইউ আর পারফর্মিং আপ টু দি অর অ্যাবাভ এক্সপেক্টেশন। তো আমি এই ধরনের একটা পলিসিতে চলেছি, এটা যে সবার বেলায় কাজ করবে এমন কিছু নয়, তবে আমি সেটাই ইয়ং জেনারেশনকে বলবো যে প্রত্যেকটা ব্যাপারকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সেটার সেটা যে অপরচুনিটি অফার করে সেগুলোকে এক্সপ্লয়েট করতে, সেগুলোকে কাজে লাগাতে, সময় মতো কাজে লাগাতে, তাহলে সাকসেস অনিবার্য।
প্রফেসর এম রফিকুল ইসলাম, SBS বাংলাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকে এবং আপনার প্রোগ্রামের অগণিত শ্রোতাদেরকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই।
ফেসবুকে ফলো করুন SBS বাংলা। আমাদেরকে লাইক দিন, শেয়ার করুন, আপনার মতামত দিন।